পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله অনুষ্ঠান ইলম হিকমতের বাণী। যারা আমাদেরকে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা। হাদিস শরীফে আসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আমরা দেখব, শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছাব। এই অনুষ্ঠানের মধ্যে আমরা মাদানী মুজাকারার সারমর্ম, বিগত মাদানী মুজাকারাগুলোর সারাংশগুলো আমরা বয়ান করে থাকি, পর্যালোচনা করে থাকি। আজকেরও আমরা কিছু মাদানী মুজাকারার কিছু বিষয়বস্তু আমরা হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে আমাদের জীবন কিভাবে অতিবাহিত করা উচিত, রিয়া সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা শুনব। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নিই আমরা। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি সাল্লামের সাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার পর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ্তাহিক আয়োজন ইলম হিকমতের বাণীতে আমাদের সাথে পুনর ভাই রয়েছেন এবং নাতখা ইসলামী শাহাদাত ভাই রয়েছেন। ইনশাআল্লাহ সময় সময় আমরা নাতখানির দিকেও যাব, কালাম আমরা শ্রবণ করার চেষ্টা করব। আসুন আমরা আমাদের মূল পয়েন্টে যাব, মূল আলোচনায় আমরা যেতে যাচ্ছি। মনোয়ার ভাই, আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা আমাদের জীবনকে আমরা আমাদের মতো করে অনেক সময় চালানোর চেষ্টা করি। কৈশোর বলেন, শৈশব বলেন, যৌবন বলেন, বৃদ্ধ বলেন, প্রত্যেকটা জীবনের মধ্যেই আমরা আমাদের মতকে বিশেষ করে প্রাধান্য দেই আমরা, যে আমি কিভাবে চলবো আমি নিজে সেট করব। কেউ যদি আমাকে নসিহত করে, কেউ যদি আমাকে ওসিহত করে, তাহলে তার দিকে আমাদের অনেকেরই ভ্রুক্ষেপ থাকে না, অনেকেই ভ্রুক্ষেপ করে, অনেকেরই ভ্রুক্ষেপ থাকে না। আমির আল সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ার বিগত মাদানী মুজাকারার মধ্যে এই বিষয়টি ছিল, আমাদের জীবন কিভাবে অতিবাহিত করা উচিত, কি বলবেন এ সম্পর্কে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। খুবই চমৎকার একটি টপিক, আর আমির আল সুন্নাহ খুব হিকমত ভরা জবাব তিনি দিয়েছিলেন। তারই সেই হিকমত ভরা জবাবের আলোকে বলছে যে আমির আল সুন্নাহ ইরশাদ করেছিলেন যে আমাদের জীবন এভাবে অতিবাহিত করা উচিত যে সতর্কতার সাথে শ্বাসকে জারি করা ছাড়া, সতর্কতার সাথে হাতকে উঠানো এবং সতর্কতার সাথে পাকে পরিচালনা করা। তো এখন এই বিষয়গুলো যদিও সংক্ষিপ্ত, কিন্তু এর মাধ্যমে আমাদের পুরো জীবনের গাইডলাইন রয়েছে। আমরা জানি যে যারা যারা পরিমাণ অতি ক্ষুদ্র অংশের হিসাব হবে, আর আমাদের যে শ্বাস প্রশ্বাস এগুলো খুবই মূল্যবান, তো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব হবে। তো বান্দা যদি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মশগুল থাকে, লিপ্ত থাকে, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করার মন মানসিকতা থাকে, তাহলে তার অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকে না, যেটা আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে দেখা যায়। তো যেমন এক আল্লাহর ওলি, তিনি ছাতু ইত্যাদি পানির মধ্যে গুলিয়ে খেয়ে নিত, তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এভাবে খান কেন, এটা তো সুন্দরভাবে পাকিয়ে খাওয়া যেত,
স্বাদ লাগবে।
জি, তো তিনি বললেন যে আমি হিসাব করে দেখেছি যে যদি আমি এইভাবে খেয়ে নেই সংক্ষিপ্ত ভাবে অত স্বাদ লাগবে না, কিন্তু যে সময় বাঁচবে এই সময় বাঁচার কারণে আমি প্রায় অধিক পরিমাণে জিকির করতে পারবো। একটা সংখ্যা বলেছিল আমার মনে নেই, বলে অধিক পরিমাণ আল্লাহর জিকির করতে পারবো। তো কেন নয়, যে যেটার মাধ্যমে ইবাদতের শক্তি অর্জিত হয়, তো এটাকে শুধু একটু স্বাদ সৃষ্টি করার জন্য আমি এই অতিরিক্ত সময় কেন নষ্ট করবো, বরং এই সময়টাকে আমি কাজে লাগে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকি। তো আমির আল সুন্নাহ যে কথাটা বলেছে, নিঃসন্দেহে সেটা আউলিয়ে কেরামের জীবনের মধ্যে যেটা ছিল সেই কথাটা তিনি বলেছেন। তো এইভাবে যদি আমরা আমাদের মনোভাবকে তৈরি করে যে আমাদের শ্বাসটা বের হচ্ছে আর যে শ্বাসটা আমরা নিচ্ছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ জিকিরকে সামিল করবো,
সামিল করা।
এখন জিকিরের মধ্যে আমির আল সুন্নাহ মাদানী মুজাকারায় বিভিন্ন জায়গায় এটাও বলেছেন, এই যে নেকি দাওয়াত দেয়া, ইলমি গুফতগু আলোচনা করা, সেটাও জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়।
আচ্ছা,
দুরুদ শরীফ পড়া, আল্লাহ আল্লাহ করা, তারপরে অনেক সময় নীরব থাকা, এই নীরব থাকার মধ্যেও গোপন জিকির জারি থাকে, আখিরাতের চিন্তা ভাবনা করা, এগুলো জিকির। এই যে আমরা এখানে অনুষ্ঠানের মধ্যে নেকি দাওয়াত দিচ্ছি, কাউকে বলে যে চ্যানেল দেখো, মাদানী চ্যানেল দেখো ভালো নিয়েতে, তার এই কথাটা জিকিরের মধ্যেই সামিল হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে দেখা যায় যে একটা মানুষ সারাক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না, তার মধ্যে তার দৈনন্দিন কাজকর্মের মধ্যে অনেক বিষয় রয়েছে যেটার মধ্যে তাকে হস্তক্ষেপ করতে হয়। তো তার মানে যেটা ভালো নিয়েতে আল্লাহর জন্য কাজটা করা হবে এবং এটার মধ্যে যে বাক্য ব্যয় হবে, তো সেটি জিকিরের মধ্যে পরিগণিত হবে,
নিয়তে যে কাজগুলো
নিয়তে
আর বন্দিগুলো করা হবে, হোক সেটা দুনিয়াবী কাজ আমরা যেটা মনে করি, ব্যবসা বাণিজ্য গুলো দুনিয়াবী কাজ মনে করি, সাংসারিক কাজ দুনিয়াবী কাজ মনে করি, অথবা আমাদের যে কৃষকরা রয়েছে কৃষকের কাজগুলো আমরা দুনিয়াবী কাজ মনে করে থাকি। তো এই কাজগুলো যদি আমরা ভালো নিয়তের সাথে করি ইনশাআল্লাহ, এর মধ্যে সওয়াব এবং এটাও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সামিল হয়ে যাবে।
তারপরে আরেকটা বিষয় যে হাতকে সতর্কতার সাথে চিন্তা ভাবনা করানো। তো বর্তমানে দেখা যায় যে আমাদের হাতের যে ব্যবহার, এটা তো আমরা চিন্তা ভাবনা ছাড়াই ব্যবহার আরম্ভ করি। আল্লাহওয়ালাদের জীবনের মধ্যে দেখা গেছে যে তারা এই হাত দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে তারা এগিয়ে দিতে।
সুবহানাল্লাহ।
যেমন এক আল্লাহর ওলি বলেছেন খুব সুন্দর, যে সর্বদা ভালো কাজে ডান হাত ব্যবহার করো, ডান হাতকে এগিয়ে দাও। আমাদের তো এখন খাবার দেখা যায় বাচ্চারা বাম হাতে খাচ্ছে, বড় বাম হাতে খাচ্ছে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ঢক ঢক করে বাম হাতে খেয়ে নিচ্ছে।
তো এখন ঘটনা হলো যে
বাম হাতে নেওয়া হচ্ছে,
ভালো কাজ ডান হাত এবং বাম হাত উভয়ের কাজ, কোন হাতের কি কাজ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে, তো এখন ডান হাত বাম হাতের ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারছি না। তো আমির আল সুন্নাহ যেখানে বলে যে হাতকেও সতর্কতার সাথে উঠানো, এর মাধ্যম হলো যে হাত দিয়ে যদি আমরা কিছু ধরি, বিসমিল্লাহর সাথে ধরি, এই হাতকে গুনাহের পথে না বাড়িয়ে নেকির পথে বাড়াই, এই হাতকে মুসাফার জন্য এগিয়ে দেই, ডান হাত দিয়ে খাবার খাই, ডান হাত দিয়ে পানাহার করি, ডান হাত দিয়ে মানুষকে বাচ্চাদেরকে আদর করি, ডান হাত দিয়ে কোরআন ধরি, ডান হাত দিয়ে কিতাব ধরি, ডান হাত দিয়ে কাউকে সাহায্য করি। তো এইভাবে দেখা যায় যে আমরা বিসমিল্লাহর সাথে ডান হাত দিয়ে যখন কাজ করব, তো সেটা হবে হাতকে উপযুক্ত কাজে সুন্নত তরিকায় ব্যবহার করা।
সুবহানাল্লাহ।
আচ্ছা, এখন
এই হাত দিয়ে যদি আমরা কাউকে প্রহার করি, হাত দিয়ে যদি আমরা অন্যায় কাজ করি, হাত দিয়ে যদি কেউ চুরি করে, হাত দিয়ে,
এটা বাস্তব মনোমনা বাপু, যেটা যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তার পাশে ঘাস লাগানো থাকে, কারো গাছের ফল থাকে, কারো দেয়াল থাকে, তো আমরা হাত দিয়ে দাঁড়ালাম, তো দেখা যায় দেয়ালের মধ্যে আমরা বালু উঠাচ্ছি, রংকে নষ্ট করছি, বা কারো গাছ লাগানো আছে সেটাকে পাতা ছিঁড়ে ফেললাম, তো কারো ফল আছে ফুল আছে খুব সুন্দর দেখতে গিয়ে ছিঁড়ে ফেললাম। তো এটাকে হাতের অপব্যবহার, সেটা ডান হাতে করো আর বাম হাতে করো, উভয় হাতে নিষেধ।
এই কাজটা কিন্তু আমাদেরকে সিম্পল মনে হচ্ছে,
জি
এটা তো কোনো অন্যায় মনে করা হচ্ছে,
কিন্তু বান্দার হক নষ্ট হচ্ছে,
বান্দার হক নষ্ট।
আর আল্লাহওয়ালাদের যে বৈশিষ্ট্য, তারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে নজর দেয়।
আল্লাহ,
যেমন এক আল্লাহর ওলি জীবনের মধ্যে আসছে যে তিনি ছিলেন আমরাকে বাংলা ভাষায় যেটা কুলি বলি, কুলি, জি, যিনি মাল সামান এগুলি বহন করেন। তো একদা তিনি এক ব্যক্তির মানে কিছু জিনিস বস্তু মাথায় বহন করে, লাকড়ি ধরেন, তো এগুলো বহন করে নিচ্ছিল, তো নিচ্ছিল, তো সেখান থেকে সে একটি সামান্য তিলকা, যেটাকে বলে সামান্য আমরা কাঠি বলতে পারি,
কাঠি,
সেটা নিয়ে সে দাঁত খিলাল করেছিল।
আচ্ছা,
তো কিতাবে বর্ণিত রয়েছে সে যখন ইন্তেকাল করেছে, তো তখন তাকে যখন কেউ স্বপ্নে যোগে দেখলো যে তোমার কি অবস্থা, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে, তো সে বলল যে আল্লাহ তাবারকতালা আমাকে এই যে আমি কাঠি মালিকের অনুমতি ব্যতীত আমি ব্যবহার করেছি, দাঁত খিলাল করেছি, কাজটা কিন্তু স্বভাবের কাজ, দাঁত খিলাল করা, কিন্তু জিনিসটা কার, জিনিসটা অন্য, তা অনুমতি ছাড়া,
অনুমতিবিহীন।
বর্তমানে আমাদের সমাজে যদি কেউ একটা কাঠির জন্য কেউ অনুমতি চাইতে যায় তো কিন্তু এটা কিছু মনে করে না, এটা কোনো কথা হইলো, কাঠি কেন, তুমি আরো কিছু নাও, কিন্তু ওইটা হলো একটা অনুমতির সাপেক্ষে। আরেকটা হলো বিনা অনুমতিতে সে যে নিল, এখন মালিক কি তাকে মাফ করবে কি করবে না এই ধারণা তার নেই। তখন তিনি বললেন আল্লাহ তাবারক তাআলা আমাকে এই জন্য জান্নাত থেকে বিরত রেখেছে।
আল্লাহ,
তো এই যে বিষয়, যে সুখাতি সুখ যে বিষয়গুলো, তো এগুলো দিকে
আমরা চিন্তা করি না, কিন্তু এগুলো হতে পারে,
হাত দ্বারা হয়ে গেছে, সংগঠিত হয়েছে। কিন্তু আমি যদি এরকম নিয়ত করতাম এই হাত দ্বারা আমি কখনো যে অবৈধ বস্তু বা অনুমতি ব্যতীত বান্দার হক নষ্ট এমন কোনো কাজে লিপ্ত করব না, তখন তার জেহেনের মধ্যে এটা চলে আসতো। তো এই জন্য যে বিষয়টা আমরা রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করব, কারো বাড়িতে গেলে অবলম্বন করব, আর এইভাবে দেখা যায় কারো দোকানে গেলাম, গিয়ে বাস খাওয়া আরম্ভ করলাম হাত দিয়ে, বাদাম খেলাম বা যে জিনিস নিলাম,
অনুমতি করছে আমি কিনি বা না কিনি একটা নিয়ে খেয়ে ফেলাম।
হ্যাঁ, ওখানে মালিক দিল যে আপনি খান, এটা টাকা লাগবে না কিছু লাগবে, আপনাকে এইভাবে দিলাম,
অনুমতি দূরের কথা, বেচারা কিছু বলতে পারে না, আপনাকে মানে চেহারা দিকে তাকিয়ে কিছু বলতে পারে।
এমনও হয় মাঝে মাঝে যে উদ্দেশ্য হয়ে থাকে এমন যে আমি জিনিসটা কিনবো এত টাকা কিন্তু খেয়ে পুষিয়ে ফেলবো, মানে এরকম থাকে, এরকম দেখাও গেছে, এবং সে বিরক্তির সাথে বিরক্তি প্রকাশ করে কিন্তু কিছু বলতে পারে না,
বলতে পারে না,
লজ্জায়
বলতে পারে না।
আচ্ছা, দ্বিতীয়ত পায়ের কথা, পায়ের কথা দেখেন, পা তো এতটাই গুরুত্বপূর্ণ,
খুবই গুরুত্বপূর্ণ,
যে আল্লাহওয়ালারা
আমরা কোথায় যাচ্ছি কি করছি,
আল্লাহওয়ালারা পায়ের ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতো। একটা ঘটনার মধ্যে বলি, এক আল্লাহর বলি সে মসজিদ শরীফে প্রবেশ করলো, তো ভুল ক্রমে তার বাম পা মসজিদে চলে গেল।
আচ্ছা,
তো যে বাম পা চলে গেল সে সাথে সাথে কি করলেন, পুনরায় ফিরে আসলেন, ফিরে আসলেন, জি, মসজিদ থেকে বের হলেন, বের হয়ে আবার পুনরায় ডান পায়ে প্রবেশ করলেন। এবং সেই যে ভুল করে যে মসজিদ শরীফের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাত, জি,
এই একটা সুন্নাত কেন ছুটে গেল, এই এই সুন্নাতটা ছুটলো এই পায়ের মাধ্যমে কেন, এই জন্য সে তো আসলো, এসে পুনরায় সুন্নাত আদায় করলো, এবং সে নির্ধারিত পরিমাণ সম্পদ সে আল্লাহর কাছে সৎকার করে দিল।
আল্লাহ,
তো এই ছিল আল্লাহ ওয়ালাদের সতর্কতা। তো আমিরুল সুন্নাত যে বলেছে যে আমাদের বাস্তবেই শ্বাসকে সতর্কতার সাথে ছাড়া, হ্যাঁ, এবং ইবাদতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এভাবে শ্বাস প্রশ্বাস জারি রাখা, তারপর হাতকে ব্যবহার করা, পাকে ব্যবহার করা, তা আমরা যদি এই ওলিয়ে কামিলের এই বিষয়টা বুঝে নেই এবং আমরা যদি এভাবে আমল করা আরম্ভ করি, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের জীবন সুন্দর হবে, ইবাদতের মধ্যে আমরা প্রশান্তি পাব, আর আমাদের অযথা কোনো সময় নষ্ট হবে না, দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুণা হবে না, বরং আল্লাহ তাআলার নৈকট্যমূলক কাজে ইনশাআল্লাহ হবে।
বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, মনোয়ার ভাই অনেকক্ষণ ধরে বলছেন, হয়তো দর্শকদের অনেক অংশে বুঝেও আসছে, আমরা আজকের আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো শুনলাম, আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো শুনে আমরা কত নম্বরে রয়েছি,
জি,
আমরা হিসাব করে কিন্তু পাবো না, আমরা নাম্বার ছাড়া, মানে কোথায় কোন পর্যায়ে রয়েছি, আমাদের দ্বারা কি হচ্ছে, হাত দ্বারা কি হচ্ছে, মুখ দ্বারা কি হচ্ছে, চোখ দ্বারা কি হচ্ছে, কান দ্বারা কি হচ্ছে, দিল দ্বারা কি হচ্ছে, পা দ্বারা কি হচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের কি হচ্ছে, আমরা যদি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি, হয়তো কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সাক্ষী রয়েছেন, আল্লাহ তাআলা দেখছেন, এর হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দুনিয়াতে আমাদের দোষগুলো গোপন করেছেন, দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের দোষগুলো গোপন করুক এবং বেহিসাব মাগফিরাত করুক, না হলে আমাদের আজকের সমাজের মধ্যে কি না হচ্ছে। আপনি গ্রাম অঞ্চলে যাবেন, এখন শীতের সিজন, এখন কারো মানে যে বেড়া দিয়ে থাকে, বেড়ার মধ্যে আগুন দিয়ে দেয়া, আগুন পোহানোর জন্য কারো নাকড়ি, কারো কিছু জমা কারণ রয়েছে, তাতে আগুন ধরিয়ে দেয়া, এবং কারো গাছের ডাব রয়েছে, কারো গাছের কোনো ফল রয়েছে, এগুলো না জেনে রাতে অন্ধকারে নজওয়ানদের অভ্যাস হয়ে থাকে, এগুলো মানে পেরে খাওয়া, কারো আপনার খড়ের মধ্যে আপনার মুরগি থাকে, হাঁস থাকে, সেগুলো চুরি করে নিয়ে আপনার পিকনিকের নামে আয়োজন করা, এভাবে করে প্রত্যেকটি সেক্টর যদি আমরা দেখি, আমাদের ছোট অবস্থায় আমরা বড় হয়েছি, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা যে পর্যায়ে থাকি না কেন, প্রত্যেকটা পর্যায়ে আমরা কি অফিসিয়ালভাবে থাকলে, অফিসিয়ালভাবে কোনো কাজ করতে আসলে, আমি বড় অফিসার রয়েছি, ঘুষ ছাড়া আমি কোনো কাজ করি না, এভাবে করে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা যাই, আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা যদি চলে যাই, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনৈতিক কার্যকলাপ চলে আসছে। তো আমাদের জীবন যদি এই অনৈতিক কার্যকলাপের মধ্যে আমরা জড়িয়ে ফেলি এবং কাজগুলো সম্পন্ন করে জীবনকে অতিবাহিত করি, তাহলে আমাদের অবস্থান কোথায় থাকবে সেই চিন্তা আমরা করি। আমরা একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, যদি আল্লাহ না করুক আমাদের এই অনৈতিক কাজরত অবস্থায় আমরা ইন্তেকাল করি, তাহলে আমরা কোন অবস্থায় কবরে গিয়ে পৌঁছব, কবরে কি জবাব দিব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতাগণ যখন প্রশ্ন করবেন, তখন প্রশ্নের জবাব আমি কি দিব? যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের বিছানা কবরে বিছিয়ে দেয়া হয়, জাহান্নামের দুর্গন্ধ আগুন যদি আমার কবরে প্রজ্বলিত করে দেওয়া হয়, তখন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুক, সেই দোয়া সকলের জন্য। বিশেষ করে যে বিষয়গুলো বলা হয়েছে, তাতে আমাদের জীবন আমরা অতিবাহিত করব আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে, তখনই আমাদের জীবন সার্থক হবে। জীবনের প্রত্যেকটি কদম, প্রত্যেকটি চলা, প্রত্যেকটি আশা ভরসা সব কিছু সঠিকভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের জীবন আমরা অতিবাহিত করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা, যে উত্তম চরিত্র রয়েছে তার উপর ভিত্তি করে এবং তার পদঙ্ক অনুসরণ করে ইনশাআল্লাহ তাআলা। মুনার ভাই, আমরা আরেকটি টপিকের দিকে যাব, আলোচনা করব রিয়া এর অর্থ কী এবং রিয়াকারীর বিশদ আলোচনা রয়েছে। আমরা তো হয়তো রিয়াকারী নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে 1 থেকে 2 ঘন্টা সময় প্রয়োজন, যাতে আমরা মোটামুটি কাজে বোঝানো সম্ভব হবে। সংক্ষিপ্তভাবে আমরা রিয়া সম্পর্কে কিছু আলোচনা করতে চাই।
রিয়া আসলে লৌকিকত পূর্ণাম, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি ব্যতীত মানুষের অন্তরে নিজের মহাব্বত ভালোবাসা বসানোর জন্য, জাগ্রত করার জন্য যে ধরনের প্রবণতা সৃষ্টি হয় ইবাদতের মাধ্যমে, সেটা কি রিয়া বলে? আর এর মাধ্যমে সম্পদ কামনা করা, হয় ইজ্জত সম্মান কামনা করা, অন্যথায় সম্পদ কামনা করা, অর্থাৎ এই রিয়ার যে ইবাদত হয় এই ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহ ব্যতীত দুনিয়াবি কিছু কামনা করা, সেটা হতে পারে মাল সম্পদ, হতে পারে মানুষের অন্তরে মানুষের মাধ্যমে ইজ্জত সম্মান,
লোক দেখানো আমল যেটাকে,
লোক দেখানো আমল যেটা। আর এই বিষয়টা এমন যে যে আমলের মধ্যে রিয়া থাকে, লৌকিকতা থাকে, তো সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে রিয়া আমল
বর্ণিত আছে, কালকে আমাদের তার আমলকে তার মুখে ছড়া হবে।
জি, তো রিয়ার আমল এটা খুবই মারাত্মক, আর এটা মানুষের অজান্তেই রিয়া হয়ে যায়। এমন অনেক ঘটনা রয়েছে,
জি বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, রিয়া এতটা মিষ্টি, খেজুরের চেয়ে বেশি মিষ্টি এবং পিপিলিকা যে হেঁটে যায়, এই পিপিলিকে হাঁটার শব্দ আমরা পাই না কিন্তু,
জি
আমাদের নজরেও আসে না, এইভাবে করে রিয়া আমলের মধ্যে ঢুকে যায়।
আর আল্লাহওয়ালা যারা রয়েছেন তারা এই বিষয়টা খুব সুক্ষাতি সূক্ষ্ম দৃষ্টি এর মধ্যে রাখতেন তাদের ইবাদতের মধ্যে, যে কখনো আবার রিয়া তো প্রবেশ করে না ইবাদতের মধ্যে। আর এই রিয়া হচ্ছে কি হচ্ছে না এটা অনুধাবনের জন্য বান্দাকে তার নিজের আমলকে পর্যবেক্ষণ করতে হবে গভীরভাবে,
ইলমু থাকতে হবে।
লাগাম ছাড়া যদি আমরা ইবাদত করতে থাকি,
এখন রিয়া কাকে বলে আমি জানি না, আমি কিভাবে বুঝবো, এ সম্পর্কে ইলম আমার থাকতে হবে,
জ্ঞান থাকতে হবে, পাশাপাশি তাকে নিজের ইবাদত দিকে খেয়াল করতে হবে আসলে আমার মনোভাব কি, আমি যে 1 টাকা দান করছি এটার পিছনে আমার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আচ্ছা, যেহেতু আমি 1 টাকা দানই করছি, এখন 10 জন ব্যক্তির সামনে দেয়া দিচ্ছি, হ্যাঁ প্রকাশ্য দানের ফজিলত রয়েছে, কিন্তু প্রকাশ্য দানের মধ্যে বিপদ রয়েছে, বেশি বিপদটা অতিরিক্ত বেশি। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের এই বৈশিষ্ট্য ছিল, তারা প্রকাশ্য দান করতো, গোপন দান করতো, রাতে করতো, দিনে করতো, কিন্তু আমাদের উচিত বর্তমানে গোপনেই করা বেশিরভাগ, যে যদিও আমরা ভালো নিয়ত কিছু নিজের মধ্যে সেট করে নেই যে এই ভালো, কিন্তু এই ভালোর পিছনে যে একটা নিয়ত থাকে না, ওটার মধ্যে রিয়ার মধ্যে সামিল,
শয়তান তো প্রকাশ্য শত্রু।
আমি টাকা দিলাম, এটা কেন ছবির মধ্যে আসলো, এটা নাও আসতে পারতো। আমি যাকাতের টাকা দিলাম, এটা কেন পেপারে ছাপা হলো, এটা নাও আসতে পারতো। সাহাবাই কেন যাকাত দিত, দান করত, তাদের তো দানের কথা কেউ জানতেও পারতো না। আল্লাহ তাআলা তাদের আমলকে কোনো না কোনো ভাবে উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য প্রকাশ করে দিতেন। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা দিনে দান করতেন, রাতে দান করতেন, গোপনও করতেন, প্রকাশ্য করতেন। তো তাদের চিন্তা ছিল আল্লাহ কিভাবে রাজি, আল্লাহকে রাজি করা যায় কিভাবে, আর আমার ইবাদতকে কিভাবে রিয়ামুক্ত করা যায়। তো এজন্য যে বিষয়টা আমাদের নিজের ইবাদতকে পর্যবেক্ষণ করতে হবে, যে কখনো নামের পূর্বে যদি হাজি লেখা বাদ পড়ে যায়
তো এটাকে পুনরায় কি হয়ে যায়,
পুনরায় হ্যাঁ অবস্থাটা কি হয়, আর পুনরায় বলা যে নামের পূর্বে হাজি লিখে দেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো আমাকে অনেক সময় আমাদের চিন্তা করা হচ্ছে যে আমার আমার এই যে বলার মনোভাবটা, তো এটা কেন হলো। তারপরে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে রোজা রাখলাম, তো এখন সারাদিন আমি রোজা রাখলাম কিন্তু কেউ আমাকে কোনো বাহবা দিচ্ছে না, বলছে না যে কি তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে, হ্যাঁ বা এটা দেখা যায় যে দিন শেষে আমরা একটু
বারবার আমি এমন কিছু
ভঙ্গি করছি যে মানুষ যাদের প্রশ্ন করে
যেখানে খেতে বলা হবে ওখানেই বারবার যাওয়া, কারণ আমাকে খেতে বলবে আমি বলবো আমি রোজাদার,
জি
যাতে মানুষ জেনে যায়।
তারপরে অনেক ভাব আছে, যেমন আমি একটু তাতে যেতে হবে, প্রতিদিন একটা রুটিন অনুযায়ী সে কাজ করে, আজকে তাড়াতাড়ি যেতে হবে,
কেন যেতে হবে,
আজকে তো ইফতারি করতে হবে, ইফতার ঘরে বসে করব চিন্তা ভাবনা করেছি। তো দেখেন এই প্রত্যেকটা জিনিস ইবাদত ভালো নিয়েতে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের রিয়ে হয়ে যায়। তো এক আল্লাহর ওলির ঘটনা যে তিনি তার ইবাদতে নিজেকে এটা রিয়ায় পর্যবসিত ধরে নিয়েছেন কিভাবে, যদি এরা ছিল তার তাকওয়া। তো এক আল্লাহর ওলি প্রায় দীর্ঘ 40 বছর প্রায় সে প্রথম কাতার নামাজ পড়েছিল।
আচ্ছা,
তো একদিন সে কোনো কারণে তার প্রথম কাতার মিস হয়ে যায়, ছুটে যায়, তো দ্বিতীয় কাতারে সে নামাজ পড়ছিল। তো এমন সময় যারা মুসল্লি ছিল তারা তাকে ঘুরে ঘুরে দেখছিল, তো দেখার কারণে সে যখন নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সে চিন্তা করলো, এটাকে বলে ফিকরে আখিরাত, হ্যাঁ তার নিজের হিসাব কিতাব আরম্ভ করলো যে আমি যে 40 বছর পর্যন্ত নামাজ পড়লাম, তা আজকে আমার একটা দিন মাত্র প্রথম কাতার ছুটে গেছে দ্বিতীয় কাতারে, তা আমার ভিতরে এমন অনুভব কেন হচ্ছে, মানুষ আমাকে দেখছে আজকে কেমন হবে। তো তিনি কি করলেন, এই চিন্তা করে আমার বাকি ইবাদত তো বরবাদ হয়ে যায়নি, বাকি ইবাদত আল্লাহ তাআলার দরবারে রিয়া হিসাবে পরিগণিত হয়নি, তখন তিনি কি করলেন আল্লাহর দরবারে তওবা করে তার পিছের জীবনের সকল নামাজ পুনরায় আদায় করে।
আল্লাহ আল্লাহ,
তো এই ছিল আল্লাহ ওয়ালাদের নিজের প্রতি মানে পর্যবেক্ষণ আমলে, যে রিয়া থেকে বাঁচার মনোভাব, যে আমি তো জানি না যদি আমার আজকে এমন কেন অনুভব হচ্ছে, তো এটা তো রিয়া হিসাবে তো গণ্য হয়নি বাকি ইবাদত গুলো।
আমরা আসবো রিয়া সম্পর্কে আরো কিছু শুনবো ইনশাল্লাহ। আসুন আমরা দর্শকদের কিছু কল আমরা নিয়ে নিই, কল আমাদের সাথে রয়েছে, জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক ইলমে দিন শিখতে পেরেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুন।
আমিন আমিন আমিন। আপনি নিজে দেখুন, অন্যকে দেখে উৎসাহিত করুন। জি পরবর্তী কল।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার বাসা রংপুরে। আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। মাদানী মুজাক্কার বাংলা করাতে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং অনেক ইলম ও হিকমত সম্পর্কে অনেক কিছু শিখতে পাচ্ছি। এর জন্য মাদানী চ্যানেলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।
মাশাআল্লাহ, মাদানী মুজাকারা বাংলা তো হচ্ছে, এটা তো এক্সট্রা ভাবে শুক্রবার আমাদের দেয়া হয়, মাদানী মুজাকারা ফুল মাদানী মুজাকারা বাংলা ডাবিং চালানো হয়, সেটা আমরা দেখব। এটা মাদানী মুজাকারা একটা সারমর্ম সারাংশ আমরা কিছু পর্যালোচনা করে থাকি। আমির আলোচনা দামাত বরকাত আলিয়া যেই মাদানী ফুলগুলো যেই টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকেন তার ব্যাপারে আমরা কিছু ঝলক বলতে পারেন, কিছু সারমর্ম বলতে পারেন, এগুলো আমরা বলার চেষ্টা করে থাকি আর কি। আল্লাহ তালা কবুল করুক। আপনি নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিতে থাকুন মাদানী চ্যানেল দেখার। জি নেক্সট।
আমি তামাম শহর থেকে মোহাম্মদ শহীদুল্লাহ দেখতেছি। এখন আমার মাদানী চ্যানেল দেখতেছি, আমার আম্মা সবসময় মাদানী চ্যানেল দেখে।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখুন নিজেও দেখুন, আপনার আম্মু যেহেতু সবসময় দেখেন, আর অন্যকে দেখতে উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রিয়া সম্পর্কিত আমরা শুনতেছিলাম। রিয়া এমন একটা বিষয় যে লোক দেখানো, লৌকিকতা। আমি যখন নামাজ পড়ব, নামাজটা আমাকে যদি মানুষ নামাজই বলে সেজন্য নামাজ আদায় করা, এভাবে নামাজ পড়া। যখন ঘরে একা একই নামাজ পড়ি আমরা, তখন খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ি। যখন আমরা মসজিদে এসে নামাজ পড়ি তখন খুব স্লোলি, আস্তে ধীরে রুকু সিজদা খুব মানে গভীরভাবে দেই, যাতে করে মানুষ বুঝতে পারে যে নামাজি কত সুন্দর করে নামাজ পড়তেছে, কিন্তু ঘরে নামাজ আর বাইরের নামাজ দুই হয়ে যায়। অর্থাৎ একাকিত্ব আমল আর লোকের সামনে আমল দুই রকমের থাকে। একাকিত্ব আমলগুলো খুব তড়িঘড়ি করে আমরা করে ফেলি, আর যখন লোকের সামনে আমলগুলো করা হয় তখন আমরা এটাকে সলোলি করি, এটাও রিয়ার অন্তর্ভুক্ত বলা হয়েছে। আল্লাহ তালার অসন্তুষ্টিমূলক একটা ইবাদত, যেন লোক আমাকে ভালো বলে, লোক আমাকে নামাজি বলুক, লোক আমাকে পরহেজগার মনে করুক, লোক আমাকে তাহাজ্জুদ গুজার মনে করুক, লোক আমাকে আওয়াবিন পড়নেওয়ালা মনে করুক, লোক আমাকে রোজাদার মনে করুক, নফল রোজাদার মনে করুক, লোক আমাকে জাকাত দেনেওয়ালা মনে করুক, লোক আমাকে দানবীর বলুক, এভাবে করে এর নামগুলো হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। এই লোক দেখানো আমলগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। মুনার ভাই আর কিছু বলার?
জি, এখানে অনেক বিষয় রয়েছে। এখন চারদিকে রিয়া রিয়া, আমলের মধ্যে রিয়ার আলামত থাকবে, রিয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তারপর আমাদের আমল ছাড়া যাবে না, বরং আমলটাকে অব্যাহত রাখতে হবে, আমলটাকে কন্টিনিউ করে নিজে পর্যবেক্ষণ করে আল্লাহ তালার উপর ভরসা করে রিয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যেমন একটা পোশাক পরার পরে, নর্মালি পোশাক পরার পরে যদি দেখবেন, খেয়াল আমরা ছোটবেলা থেকে দেখেছি, নতুন পোশাক পরার পরে আপনি ফার্স্টলি যখন একটা নতুন পোশাক পরবেন তো আপনার মধ্যে একটা ভাবের উদয় হয়, কিন্তু এটা কিন্তু আরেকজন ব্যক্তির হবে না, আপনি পরেছেন আপনার হয়। তো অনেক সময় নিজেই বলা যে পোশাকটা কেমন হয়েছে,
জিজ্ঞাসা করা,
জিজ্ঞাসা করা যে পোশাক কেমন লাগছে, বা নিজে অনেক সময় বলে পোশাকটা ভালো হয়নি, মানে নিজে বলে আরেকজন থেকে প্রশংসাটা, না প্রশংসাটা পোশাকটা খুব সুন্দর হয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত আমরা প্রশংসা না শুনি,
প্রশংসা পাওয়ার লোভ
আল্লাহওয়ালাদের জীবনের মধ্যে এসেছে, তারা যখন প্রশংসা শুনতো তারা কান্না করতো। হ্যাঁ, আর আমাদের অবস্থা হলো যদি আমরা প্রশংসা না শুনি তখন অন্তরে কান্না করি, হায় আজকে তো আমার এই জিনিসটা বেকার। তো এক বুজুর্গ খুব চমৎকার বলেছেন যে পোশাক পরিচ্ছদের মধ্যেও যাতে রিয়া না আসে, সেটা বোঝার একটা মাধ্যম হলো যে পোশাক পরিচ্ছদ আমরা যখন পরবো, পরে ইবাদত করবো, হাঁটাচলা করবো, অনুষ্ঠান যাব, তো এটার মধ্যে এক্সট্রা কোনো অনুভূতি সৃষ্টি না হওয়া, বাস তারা মূল উদ্দেশ্যের জন্য পোশাক পরিধান করা, যে সতর ঢাকা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত ফরজ করেছেন, সেই ফরজিয়াত আমি আমল করছি,
আদায় করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তরিকায় নিজেকে সাজিয়েছিলেন সেই সুন্নত আদায় নিয়ে আমি পোশাক পরছি, এই ভালো নিয়তে বিসমিল্লাহ শরীফ পরে পরে তারপর যখন আমরা পোশাক পরব তখন এটা হয়ে যাবে কি ইবাদত, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা। আচ্ছা, এখন শীতের পোশাক, শীতকাল চলছে তো অনেকে শীতের পোশাক পরবে, কিন্তু দেখা যায় পোশাকটা কেমন হলো, দেখতে কেমন দেখায়। আচ্ছা, এটা উদ্দেশ্য না কি বা শীত, শীত থেকে বেঁচে থেকে ইবাদতের জন্য নিজেকে সুস্থ রাখা,
সুস্থ রাখা
আল্লাহ সন্তুষ্ট সেটা নিয়ে হবে। এখন বাসায় পোশাক পিতামাতা কিনে দিল, বাচ্চাদের পছন্দ হয় না যে অমুকে তো ওই কার্টুন কার্টুন এর পোশাক পরে বা অমুকে ওই পোশাকটা পরে, পিতামাতার কষ্ট, অনেক টাকা জমিয়ে এখন পোশাক এনেছে, এখন তার পছন্দ না,
পছন্দ হয়নি,
এটার মধ্যে কি মানে কি লোক কি, লোক কি বলবে, আমি এই পোশাকটা বলবো লোক কি বলবে, অথচ আব্বা আম্মা খুব কষ্ট করে তার জন্য সন্তান এনেছে, এটা কবুল করে নেওয়া উচিত নিঃসন্দেহে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় লোক কি বলবে। এই যে আমাদের যে লোক কি বলবে, লোক কি বলবে, এই যে বিষয়টা, এই প্রবণতা যদি কেটে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের ইবাদতকে রিয়ামুক্ত ইবাদত করার ক্ষেত্রে আমরা কামিয়াব হয়ে যাব।
আমরা এইরকম যদি করি যে আমাদের ইবাদতগুলোকে আমরা গোপন করব, যদিও পুরুষের জন্য ফরজ ইবাদতগুলো যেগুলো মসজিদে এসে পড়তে হবে সেগুলো তো মসজিদে এসেই পড়তে হবে, পাশাপাশি নফল ইবাদতগুলো যদি আমরা গোপনে করি, আওয়ামিন বলেন, তাহাজ্জুদ বলেন, এগুলো যদি গোপনে আমরা আমল করি ইনশাল্লাহ এর মধ্যে আসানি হবে। আর এগুলো মানুষের প্রকাশ না করা, যে আমি তো তাহাজ্জুদ পড়ি ডেইলি, অনেকে বলে হুজুর আমি ডেইলি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়ামিনের নামাজ আদায় করি,
আর বিশেষ করে সাধারণ যারা আছে
প্রত্যেক সোমবার রোজা
রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর আওয়ামিনের স্ট্রাকচার পড়ে, তো হুজুর পেলে তো বাস তখন বলবে যে আমি তো তাহাজ্জুদ করি। আমাকে এক ব্যক্তি বলেছে, দেখেন না আমার কপালে দেখছেন, বাস মানে বুঝিয়ে দিল যে আমি কিন্তু
নামাজি
নামাজি, ঠিক আছে, অথচ
কপালে দাগ হয়,
অথচ তার দাড়ি নেই আর অন্যান্য হিসাব কিতাব আছে
আরো বাকি রয়েছে,
কিন্তু সেই যে বললো, এই বলার উদ্দেশ্য কি,
কেউ কিছু দান করলো অথবা মা বাবার নামে মানে মানুষকে খাওয়ালো, এখন মানে বাজারে বের হয়ে বলবে যে এত টাকা খরচ হয়েছে, ভাবছিলাম আজকের শর্ট হয়ে যাবে, আল্লাহ আল্লাহ দয়া করছেন মানে শর্ট হয় নাই, মানে বাবা পাওয়ার জন্য যে
আমির সুন্নাদের মাদানী মুজাকারা যদি কেউ বাপু দেখে নিয়মিত, তো তার দুনিয়া এবং আখিরাতে কল্যাণই কল্যাণ। অনেকে দাওয়াত ইসলামীতে এটা উৎসাহিত করা হয় রজব শাবান
রমজান।
রজব মাসকে বলা হয় বীজ বপনের মাস,
সেটা
বেশি থেকে বেশি নফল রোজা
রাখা
রাখার মাস, শাবান মাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলোতে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং এছাড়া রমজানের সাথে মিলে দিতে
মিলে।
তো অনেকে বলে ফেলে যে আমি তো বাস অনেক বছর ধরে রজব শাবান রমজানের একসাথে রোজা রেখে আসছি। তা আমির রাসুল খুব চমৎকার বলেন যে এই যে রজব শাবান রমজানের রোজা রাখা, এইখানে তো দুই মাস নফল রোজার বিষয়, আর প্রিয় দর্শক দুই মাস নফল রোজার বিষয়, আরেক মাস যে রমজান মাস এটা তো ফরজ, এটা তো বলার অবকাশই রাখে না, এটা তো আমার রাখতেই হবে। তো এখানে বলা যে আমি রজব শাবান রমজান তিন মাসের মধ্যে রোজা রাখি, সেটা বলার কি প্রয়োজন? আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে দুই মাসে আমি রোজা রাখি, তো এটা যদিও কখনো পরিবার বা কাউকে উৎসাহিত করার জন্য বুজুর্গ হয়ে থাকে, পিতা হয়ে থাকে বা কেউ শিক্ষক বলে উৎসাহের জন্য ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম বলে দেয় আমি তিন মাসই রোজা রাখি, তো তিন মাসে এখানে বলার কি প্রয়োজন? এখান তো এক মাস তো ফরজ, এর রাখাটা বাধ্যতামূলক। তো এই জন্য দেখা যায় আমাদের অজান্তেই আমাদের অনেক সময় ইবাদতে রিয়া হয়ে যায়। তো এটা বললে চলবে না যে আমি তো ধারণা নেই, আমার 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, রিয়া কাকে বলে, অহংকার কাকে বলে, এগুলো জানি না, এগুলো বললে কাজ হবে না। 50 বছর পর্যন্ত কোন পোশাক পরলে, কোন সোসাইটির মধ্যে গেলে আমাকে কেমন লাগবে,
কেমন লাগবে, ভালো লাগবে,
পরিবারের মধ্যে ডেকোরেশন কোনটা করলে ভালো লাগবে, জমিনের মধ্যে কোন ফসলের জন্য কি ব্যবহার করলে উপকারী হবে, হ্যাঁ অফিসে জব করার জন্য সেখানে বসকে সন্তুষ্ট করার জন্য কি করলে সে সন্তুষ্ট হবে, সব বিষয় জানি, কিন্তু ইবাদতটাকে রিয়ামুক্ত কিভাবে করতে হবে সেটা আমি জানি না। সেই অজুহাত আল্লাহ তাআলা দরবারে চলবে না। তাই আমাদের উচিত যে রিয়ার বিষয়ে, অহংকারের বিষয়ে, লৌকিকতার বিষয়ে জ্ঞান অর্জন করে ইবাদতকে রিয়ামুক্ত করা, ইখলাসের সাথে ইবাদত করা আল্লাহ তাআলার নৈকট্যের জন্য।
আমির শ্রদ্ধা আহমদ বরকাতুল্লাহ আলী তার যে বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত এর দ্বিতীয় খণ্ড আপনার নেকির দাওয়াত যে অধ্যায়, এই নেকির দাওয়াত অধ্যায়ের মধ্যে রিয়ার ব্যাপারে মানে খুব গভীর আলোচনা করেছে। কেউ যদি অধ্যয়ন করে এটা, রিয়া কিভাবে আসে, কেমনে আসে, রিয়া আসলে কি করা উচিত, এই সকল কিছু আপনার এর মধ্যে আলোচনা রয়েছে,
বিস্তারিত আলোচনা। যদি কেউ রিয়ার বিষয়ে জানতে চায় তো নেকির দাওয়াত বইটি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ সে রিয়ার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে,
অর্জন করতে পারবে। তো আমাদের উচিত মানে এর সারমর্ম কথা হচ্ছে, সার কথা হচ্ছে, সার সংক্ষেপ হচ্ছে এটাই যে আমরা যে আমল করব সেই আমলটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লক্ষ্যে, সন্তুষ্টি জন্য হওয়া উচিত। কোনো লোকের জন্য, কোনো মানুষের জন্য, কারো জন্য আমল হবে না। আমি কোরবানি কেন করব, আমার কোরবানিটা এত দামি দিয়ে হচ্ছে, পুরা এলাকার মধ্যে নাম হয়ে যাবে যে অমুকে এত লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে, এত এতটি গরু দিয়েছে কোরবানি, আর আপনি শুনে শুনে খুব মজা পাইলেন। এই মজা পাওয়ার নাম কোরবানি নয়। আল্লাহ তাআলা দরবারে কোরবানি কিন্তু পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, তাকওয়া পৌঁছায়, পরহেজগারিতে পৌঁছায়, যে আপনার নিয়ত কি ছিল, এই নিয়ত পৌঁছায়। তো আপনি গরু কত দিয়ে কিনলেন, কেন কিনলেন, আপনার নিয়ত কি ছিল, এই নিয়তের উপর আসলে জায়জা নেওয়া হবে, নিয়তের উপরই সকল কিছুর আমল নির্ভরশীল হয়ে থাকে। তো সেজন্য দর্শকদের প্রতি অনুরোধ হচ্ছে, আমরা যে আমলটাই করি না কেন, আপনি মাদানী চ্যানেলকে যখন অনেকে দান করে থাকে, আবার বলেও থাকে, বলে বেড়ায় আমি মাদানী চ্যানেলকে দান করেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে যে আমরা যখনই দান করব, হাদিস শরীফে আছে যে ডান হাতে দান করো বাম হাত যেন টের না পায়। এর মানে কি? আল্লাহু আকবার কবীর। আমি দান করে মসজিদে দান করলাম, মসজিদের ইমাম সাহেব জুমার দিন দানের জন্য উদ্বুদ্ধ করছেন, আর আপনি দান করলেন 1000 টাকা দান করলেন, হুজুর বারবার সবার নাম বলছে যে মারহাবা, অমুকে 1000 টাকা দান করছেন মারহাবা, তার জন্য দোয়া হচ্ছে, এখন আপনার নাম হয়তো বাদ পড়ে গেছে, এখন আপনি হুজুর উপর নারাজ হয়ে গেলেন যে ইমাম সাহেব আজকে আমার নাম নিয়ে দোয়া করলো না, কি একটা অবস্থা! হ্যাঁ, ইমাম সাহেবের আজকের তো মানে রফায় দফা, সে নাম নিয়ে কেন দোয়া করলো না? এটা কি আপনি ন্যাক আমল বলবেন না বদ আমল বলবেন না রিয়াকারী বলবেন? কেন, হুজুরের দোয়ার জন্যই আপনি দান করলেন, দান তো আল্লাহ তাআলা দেখেছেন, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ঘরে দান করেছেন, কোনো মেহফিলে দান করেছেন, এই দানের কথা মানুষ কেন জানবে? দানের কথা তো আপনি জানবেন এবং যাকে দান করেছেন সে জানবে।
ইবাদতের মধ্যে যদি বাপু প্রথমে যে ইবাদতটা করা হয় তার পূর্বে যদি দুইটা জিনিস চিন্তা করা হয়, যে এই ইবাদত যে আমি করবো, দান করব বা ইবাদত করব, এর পেছনে উদ্দেশ্য কি? আচ্ছা, যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এখন এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, সুন্নত তরিকা কি? তো যখনই ভালো নিয়াত এবং সুন্নত তরিকা মাধ্যমে সে কাজটা করা হবে, তখন এর মধ্যে ইখলাস আসবে। ইখলাস বিহীন কাজটার মধ্যে রিয়া প্রবেশ করে। আর ইখলাসের বিষয়টা এমন যে কারো উপকার করা হলো, এখন বিনিময় সে আমাকে কোনোদিন উপকার করেনি, তখন তাকে বলে ফেলা যে তোমাকে যে উপকার করেছে এটা সব ব্যর্থ হয়ে গেল, না ব্যর্থ হয়নি, তাকে আমি উপকার করেছি সেটার বিনিময়ে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব কামনা করি, এর বিনিময়ে এটা কামনা যদি করে যে আরেকদিন সে আমার উপকার করবে,
উপকার করবে,
তো তাহলে যদি না পায় তাহলে দেখা যায় আমার ইবাদত বরবাদ হয়ে যায়।
খোটা দেয় মানুষকে,
খোটা দেয়,
এই যে বড়লোক হয়েছে না আমার জন্য হয়েছে, চাকরিটা পেল না আমার জন্য হয়েছে, বিদেশে গেল না আমার টাকার জন্য হয়েছে।
এজন্য বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম চিন্তা করা।
জি,
কারণ কিয়ামতের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন হবে যে তারা তাদের আমলনামা দেখে ভয় পেয়ে যাবে, যে আমলনামার মধ্যে নেকি নেই বরং গুনাহ আর গুনাহ আসলে এগুলি গীবতের কারণে, রিয়ার কারণে ইত্যাদি গুনাহের কারণে আমলনামা থেকে নেকিগুলো বরবাদ হয়ে যাবে। তাই আমাদের উচিত যে আমরা প্রত্যেকটা জিনিস, একটা দোকান থেকে একটা পণ্য কেনার পূর্বে আমরা ভালো একটা ব্যাগ কিনি, এই ব্যাগটা যাতে পণ্য, ওই পণ্যটা সংরক্ষণ করে বাসায় নিয়ে যেতে পারি, বাসায় একটা চাহিদা রয়েছে এবং রাস্তার মধ্যে ক্ষতি যাতে না হয় সেটার জন্য আমরা সচেতন থাকি। ঠিক তেমন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করার জন্য। এখন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ কি দান করে? সওয়াব দান করে। এই সওয়াবটার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করা হয়েছে, সেখানে ওজন দেয়া হবে। এখন আমি যে সারা জীবন ইবাদত করলাম আর সচেতনতা অবলম্বন না করে রিয়া ইত্যাদি গুনার মাধ্যমে নেকিগুলো দুনিয়ার মধ্যেই ধ্বংস করে ফেলি, আর গুনাহের স্তূপ নিয়ে যদি আমরা কাল কিয়ামতের দিন হাজির হই, তাহলে মিজানের পালা যখন আমাদের নেকি ওজন দেয়া হবে আর যদি শূন্য হয় তখন আমাদের কি অবস্থা হবে? এই যে ভয়াবহতার কথা যখন চিন্তা করে আমরা আমল করব, তখন দেখা যাবে যে এর মধ্যে রিয়া আসতে পারবে না, বরং আল্লাহ তাআলার ভয় আসবে এবং আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বত আসবে এবং এই ইবাদতের মধ্যে ইখলাসই আসবে, এর মধ্যে কোনো রিয়া প্রবেশ করতে পারবে না।
আসলে মূলত ইলমে দিন, জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা আমাদের জন্য খুব অপরিহার্য। আমির আল ইসলাম দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একটি রিসালা পড়ার জন্য বলে থাকেন, যার মাধ্যমে আমরা ইলমে দিন শিক্ষা অর্জন করে থাকি।
যেই বিষয়ে রিসালাটা লেখা ওই বিষয়ে
জ্ঞান অর্জিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরববাসীকে তিনটি কারণে ভালোবাসো, নাম্বার এক আমি হলাম আরবি, নাম্বার দুই কোরআন মাজিদ আরবি, নাম্বার তিন জান্নাতের ভাষা আরবি। আমাদের হাতে সময় একেবারে কম রয়েছে, আমরা আরেকটি বিষয়ের দিকে যাব একটু সংক্ষিপ্তভাবে, যে বয়ান কিভাবে করা উচিত আর কি, আমরা সংক্ষিপ্ত যদি একটু টাচ দিই, বয়ান কিভাবে করা উচিত?
বয়ানের মূল যে বিষয়টা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বয়ান করা উচিত এবং এর মাধ্যমে দুনিয়ার যে কিছু বিনিময় পাওয়া যায় সম্পদ, তো সেটার মধ্যে আল্লাহ তাআলা যদি বৈধভাবে কিছু তাকে মিলিয়ে দেয়, সেটার মধ্যে শুকরিয়া আদায় করা এবং দিন ধর্মের বিষয়ে বার্গেনিং না করা। আর আমির আল্লাহ সুন্নাত খুব চমৎকার বলেছেন যে বয়ানের বিষয়টা হওয়া উচিত সহজ,
সহজ
মানুষ যাতে মানুষের বুঝে আসে। মানুষ দিন দিন ধর্মীয় জ্ঞান থেকে খুবই বিচ্ছিন্ন।
জি,
আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এবং আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম
ইসলাম।
এই জিনিসটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, সেটা হলো কি যে যুগে যুগে আল্লাহ ওলামায়ে কেরাম সৃষ্টি করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো তারা, উত্তরসূরি যাদেরকে বলে ওলামায়ে কেরাম। তো এই ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও হিকমত দান করেন। তারা কি করেন, সেই কোরআন হাদিসে যে দুর্বোধ্য যেই জটিল বিষয়গুলো রয়েছে সেগুলোকে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করে। তো দেখা যায় অনেকে স্টাডি এবং অনেকের কম মেধা সম্পন্ন বা কম জ্ঞানের কারণে সে অনেক হার্ডলি কোনো টপিক নিয়ে কি করে আলোচনা করতে গিয়ে নিজেও সমস্যায় পড়ে, আর দর্শক যারা আছে এ থেকে যে ফায়দাটা উপকার হবে সে উপকার অর্জন করতে পারে না। তা আমির আল সুন্নাত প্রায় বলেন যে আলোচনার বিষয় হতে হবে সহজ সরল, মানুষের বুঝে আসবে, এবং যে বিষয় আলোচনা করা হবে সেই বিষয় যাতে মানুষ বুঝে সেটার আমলের দিকে উদ্বুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, যেমন সে উদাহরণ দিয়েছে যে ওজুর পদ্ধতি, ওজুর মাসআলা মাসাইল, তারপর নামাজের পদ্ধতি, নামাজের প্র্যাকটিক্যাল ইত্যাদি, এই বিষয়গুলো এগুলো আমাদের ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত,
এর উপর আলোচনা করা
আলোচনা। এখন এমন এমন কিছু জটিল জটিল বিষয় নেওয়া যেগুলো মানুষের বুঝেও আসবে না, সাইন্টিফিক মানুষ ম্যাক্সিমাম এখন জায়গায় সাইন্টিফিক এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে অনেক জটিল জটিল বিষয় মানুষ বয়ানের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করে। একটা মানুষ
নিজেকে নিজেকে প্রকাশ করার জন্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য
জটিল বিষয়গুলো আলোচনা হচ্ছে। তো আর সবচেয়ে ভালো যে ফর্মুলা সেটা হলো যে বয়ান কিভাবে করা উচিত সেটা যদি আমরা দেখি, তামিল আলোচনার রিসালা যদি পড়ি, যে রিসালার মধ্যে সে একটা বিষয় নিয়ে কি সুন্দর ভঙ্গিতে,
জি জি,
রিসালার মধ্যে যে বিষয়টা নেওয়া হয়, উদাহরণস্বরূপ গীবত, এই গীবতের বিষয়ে আমির রাসুল লিখেছেন, সেখানে গীবতের কত ভাষায় গীবত হতে পারে, আচ্ছা গীবত কিভাবে কিভাবে মানুষ করতে পারে, আর গীবতের ক্ষতি কি, এখন গীবতকারী তওবা কিভাবে করবে এবং ভবিষ্যতে কিভাবে গীবত থেকে বাঁচবে, টোটাল বিষয়টা মানে একটা টপিক একটা বিষয় নিলে সেই বিষয়টা উম্মতে মুহাম্মদের চূড়ান্ত ভাবে ফায়দা অর্জিত অর্জন করতে পারে, সেই মনোভাব নিয়ে বয়ান করে, সেই মনোভাব নিয়ে রিসালা লেখে, সেই মনোভাব নিয়ে মাদানী মুজাকারের মধ্যে আমির আলী সুন্নত প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে। তো আমরা যদি চাই যে এই বর্তমান সময়ের মধ্যে উপযোগী এবং ফায়দা মানুষ উপকৃত হবে অধিক থেকে অধিকতর ভাবে কিভাবে বয়ান করলে, তো আমির আলী সুন্নতের রিসালা, আমির আলী সুন্নতের বয়ান এবং মাদানী মুজাকারা যদি কেউ ফলো করে, তাহলে ইনশাল্লাহ সে এই বয়ান কিভাবে করতে হবে এই বিষয়ে সে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে।
আসলে এই বয়ানের টপিকগুলো আমাদের নামাজ হওয়া উচিত, রোজা হওয়া উচিত, নামাজ কিভাবে পড়ব, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, ওযু কিভাবে করব, এভাবে বয়ানের টপিকগুলো যদি হয়, আমাদের উলামায়ে কেরাম যদি নিয়ে যান, মুবাল্লিগ কেরাম যদি এগুলো প্রচার এবং প্রসার করে, তাহলে আমাদের যুব সমাজ রয়েছেন যারা ওয়াজ শুনে থাকেন, যারা বয়ান শ্রবণ করে থাকেন, তাদের জন্য অনেক অংশে সুবিধা হবে। যেমন আজকের আমাদের রিয়া সম্পর্কে আলোচনা, ফরজ ইলমের মধ্যে মুহলিকাতের একটা অংশ, এই মৌলিকাতের জ্ঞান থাকা একজন মুসলমানের জন্য ফরজ। আমরা আজকের বিষয়ে আলোচনা করলাম, এটা অনেকের জন্য হয়তো উপকারী হবে যে লোক দেখানো ইবাদত কাকে বলে আমরা জেনে নিলাম আজকের। এভাবে করে আমরা এক একটা বিষয় সম্পর্কে যদি আমরা সম্যক ধারণা দিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ দর্শকগণ উপকৃত হবে। আর বিশেষ করে ইখতলাফি কিছু বিষয় থাকে, আপনার মতনৈক্যর ব্যাপার কিছু থাকে, এই বিষয়গুলো যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করা শুরু করে দিই বয়ানের মধ্যে, তখন কিছু মানুষ তো আমার পক্ষে থাকবে, কিছু মানুষ বিপক্ষে থাকবে, কিছু মানুষ এখান থেকে তারা বিভ্রান্ত হবে, এদিকও নাই সেদিকও নাই, তারা ইসলামের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে এবং ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে এবং ওলামায়ে কেরাম থেকে বিমুখ হয়ে যাবে। সেজন্য পরামর্শ এটাই থাকবে যে আমাদের ইখতিলাফি বিষয়গুলো, যেগুলো নিয়ে মতনৈক্য রয়েছে এবং যে বিষয়গুলো এখন আমি আমার মতকে প্রাধান্য দিয়ে থাকি, যে আমি আমার মতকে প্রাধান্য দিয়ে থাকি, আমাদের পূর্বপুরুষগণ এবং পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের পদঙ্কগুলো যদি আমরা অনুসরণ করি না, আল্লাহর ওলিগণ যেমন শাহজালাল শাহপরান, আপনার বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন এবং যাদের কিতাব থেকে ওলামায়ে কেরাম ফায়দা গ্রহণ করেছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাই, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, এভাবে করে আমরা হানাফি মাজাহাবের, তো এই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই মজাহাব মোতাবেক যে ওলামায়ে কেরাম আমাদেরকে চলার জন্য বলেছেন, মানার জন্য বলেছেন, যে কিতাব থেকে যে দালাইলগুলো রয়েছে সেই অনুপাতে যদি আমরা নিজের জীবনকে অতিবাহিত করি এবং সেই অনুপাতে যদি আমরা বয়ান উপস্থাপনা করি, তাহলে ইনশাল্লাহ দেখবেন বিভ্রান্ত হবে না মানুষ, বিভ্রান্ত হয়ে ওলামায়ে কেরাম থেকে দূরে চলে যাবে না। আজকে অধিকাংশ সময় দেখা যায় সাধারণ মানুষ বলে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, তো কোথাও যেতে হবে না, মাদানী চ্যানেল দেখুন ইনশাআল্লাহ তাআলা, এখানে মুক্তিয়ানী কেরাম থাকেন, ওলামায়ে কেরাম থাকেন, যাদের মহামূল্যবান বক্তব্যগুলো আমরা শ্রবণ করে থাকি এবং এখান থেকে দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে বয়ান করা হয় এবং নির্দ্বিধায় আমি প্রায় বলে থাকি নির্দ্বিধায় আপনারা মাদানী চ্যানেলকে করতে পারেন, ফলো করতে পারেন, কেননা এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আলহামদুলিল্লাহ 100% শরিয়াহ সম্মত মাদানী চ্যানেল চালানো হচ্ছে এবং একে ফলো করা আমি মনে করি আমাদের জন্য নাজাতের একটা ওসিলা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, আরেকটি বিষয় না বললেই নয় যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত।
ছাত্র শিক্ষকের সম্পর্কটার কারণেই কিন্তু সে পরবর্তী ছাত্র কেমন হবে এবং ইলমি দ্বীনের কতটা উপকার অর্জন করা যায়,
জি,
এই সম্পর্কের মধ্যে কিন্তু গড়ে ওঠে। তো আমির আলী সুন্নতের কতগুলো জেহেন রয়েছে, আমির আলী সুন্নত যদিও এভাবে মাদ্রাসায় কোথাও শিক্ষকতা করাননি, কিন্তু যে আজকে যারা মুফতিয়ানে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকে আম্বিরুল্লাহ সুন্নতে তারবিয়াত নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ এতটা এগিয়েছেন। তো আল্লাহ তাবারক তাআলা এই ওলিয়ে কামিলকে আল্লাহ কবুল করুক,
আমিন।
তো ছাত্র শিক্ষকের সম্পর্কের বিষয়ে আম্বিরুল হাসান অনেক বার অনেক ধরনের মাদানী ফুল দিয়েছেন যে শিক্ষক তো এমন হওয়া উচিত যে তারা ছাত্রদেরকে পাওয়ার পরে তার প্রতিভা কি রয়েছে, তার মেধা কেমন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, সব কিছু বিচার বিশ্লেষণ করে তাকে কিভাবে ডেভেলপ করা যায়
সেদিকে
সেদিকে নজর দেয়া। তার দুর্বলতা থাকতেই পারে, তার মধ্যে ত্রুটি থাকতেই পারে, তার মধ্যে আর্থিক অসচ্ছলতা বিরাজ করতে পারে, এজন্য মন খারাপ থাকতে পারে, তার মধ্যে যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় খরচ সেটা নাও থাকতে পারে, আচ্ছা সেই ক্লাসের মধ্যে অমনোযোগী থাকতে পারে। তো বিভিন্ন বিষয় দেখা যায় যে একটা ছাত্র মানে তার মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকবে। তো এই বিষয়গুলো ফেস করার জন্য শিক্ষককে খুব নরম মনের অধিকারী হতে হবে এবং তাকে খুব বিচক্ষণ হতে হবে। আর শিক্ষকের এমন হতে হবে যে একটা ছাত্র যাতে তার মনের বাসনা, তার মনের ইচ্ছাটা, তার যে সে ইলমেদিন থেকে উপকৃত হতে পারছে না ইলমেদিনের মাধ্যমে বা তার কোনো প্রবলেম হচ্ছে, তো সেটা যাতে সে নির্দ্বিধায় একজন শিক্ষককে বলতে পারে। একটা ছাত্রকে শিক্ষকের পক্ষ থেকে এভাবে অভয় দান করা, এভাবে তার জন্য দরজা খোলা রাখা যে তোমার যত ধরনের বিষয় রয়েছে তুমি সমাধান, তুমি যেহেতু ইলমেদিন শিক্ষার জন্য এসেছ তোমার সকল সমাধানের সমস্যার সমাধান দায়িত্ব কার, আমার কাঁধে, তোমার কাছে ইলমেদিন অর্জন করা। তো এইভাবে একজন পিতামাতা, জন্মদাতা পিতামাতা যখনই শিক্ষকের কাছে ছেড়ে দেয় তখন কি জন্য দেয়, যে তারা তাকে এমন উত্তম মানুষ বানাবে, আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা ওলামায়ে কেরাম, তো এর মধ্যে আম্বিয়া আলাইহিমুসসালাম সাহাবায়ে কেরাম এদের তো স্তর রয়েছে। আমি বললাম যে যারা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে উত্তম শ্রেণী কারা, ওলামায়ে কেরাম। তো সেটা হওয়ার জন্য মাদ্রাসায় পাঠানো হয়, জ্ঞানী হওয়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো হয়। একজন শিক্ষকের দায়িত্ব যে সে তার সুকৌশলে ছাত্রের মনোভাবকে বুঝে, ছাত্রের বিচক্ষণতাকে বুঝে, তার প্রতিভাকে বুঝে, তাকে কিভাবে জ্ঞান ডেলিভারি করলে, তাকে কিভাবে জ্ঞান বিতরণ করলে সে উপকৃত হবে, তো সেই বিষয়টাকে খুব উত্তমভাবে পর্যবেক্ষণ করে ছাত্রের সাথে সেই ধরনের ব্যবহার চালিয়ে যাওয়া।
যাই হোক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করতেছিলাম, ছাত্র শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত, আসলে অভিভাবক কেমন হবে সেটা তো অবশ্যই ই করতে হবে যাতে করে লাঞ্ছিত না হয়। এবং আমিরুল ইসলাম দামাত বরকাতুন আলিয়া, আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এর মধ্যে যারা শিক্ষকতা করছেন তাদেরকে তরবিয়াত করেন, শিক্ষা দেন, তোমরা লাঠি ব্যবহার করবে না, তাদেরকে মারধর করবে না, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষা অর্জন করো। এভাবে করে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা কামিয়াব অর্জন হবে এবং সওয়াবের নিয়ে তো সকল কাজ করলে ইনশাআল্লাহ তাআলা।
এখানে আরেকটা বিষয় উল্লেখ করব যে ছাত্র শিক্ষকের সম্পর্কটা কিন্তু খুব গভীর হয়ে থাকে এবং দেখা যায় একটা ছাত্রের সারাটা জীবন শেষ পর্যন্ত, মৃত্যু শেষ পর্যন্ত শিক্ষকের আদর্শ নিয়ে চলতে থাকে
এবং সম্মান করতে থাকে।
এই ক্ষেত্রে পিতা মাতার এখন বর্তমানে ফিতনার সময় যে দুনিয়াবি শিক্ষা হোক, দিনই শিক্ষা হোক, উভয় ক্ষেত্রে শিক্ষক নির্বাচন করতে হবে সঠিক আকীদা সম্পন্ন, সঠিক ইসলামিক জ্ঞান রাখে এমন ব্যক্তির। কারণ যদি শিক্ষক সে দুনিয়াদার হয়, সে বদমাজাবের হয়, সে যে দুশ্চরিত্রবান হয়, তাহলে দেখা যায় যে আমরা ছোটবেলায় পড়েছি যে দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য, ভাব সম্পোষণ রয়েছে, যে একজন ব্যক্তি যদি সে বদ আকিদার হয়, সে খারাপ চরিত্রের হয়, তার কাছে যতই জ্ঞান থাকুক না কেন
সে
বিষধর সাপের মাথায় আমরা শুনেছি মনি থাকে, তো এই জন্য ওই মনি আনতে কেউ জানকে বিনাশ করার জন্য যায় না, কেন ওখানে জানের নিরাপত্তা নেই। ঠিক তেমন একটা ব্যক্তি যদি সমাজে প্রসিদ্ধ থাকে, সে খুব জ্ঞানী, তারপরও সে যদি দুশ্চরিত্রবান হয়, সে যদি বদমাজা হয়, তার যদি আকিদা খারাপ থাকে, তাহলে তার জ্ঞান থাকা সত্ত্বেও তার কাছে সন্তান দিলে তো বিশুদ্ধ সাপের কাছে গেলে যেমন কি হবে, তার জান নষ্ট, আর এখানে তার ইমান নষ্ট, তার পরকাল নষ্ট হবে। তো এই জন্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত।
মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আলোচনা শ্রবণ করতেছিলাম, হয়তো আজকের আলোচনার মধ্যে, আজকের বিষয়বস্তুর মধ্যে মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমরা আরও শিখবো, আরও জানবো, মাদানী চ্যানেল দেখতে দেখতে ইনশাআল্লাহ তারা অনেক কিছু শিখতে পারবো। আবারও ইনশাআল্লাহ তারা আমিরুল সুন্নাতের মাদানী মুদাকারা সম্পর্কিত আলোচনাগুলো আমরা আবার করার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শুভ দৃষ্টি হয়ে যখন এবার